কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 24 এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বিচার হয়নি ভবন মালিকদের, একজন ছাড়া অন্যরা জামিনে, ইত্তেফাক। আরমানিটোলা সেই নবদম্পতি লাইফ সাপোর্টে প্রথম আলো। লকডাউন তুলে দিয়ে নো মাস্ক নো সার্ভিস ফর্মুলায় যাচ্ছে সরকার, কালের কণ্ঠ। অসহায়দের পাশে দাঁড়াতে তৃণমূলে শেখ হাসিনার নির্দেশনা, যুগান্তর। দূষিত বাতাসে শহরের তালিকায় শীর্ষে ঢাকা, দৈনিক সমকাল। মানব জমিনের শিরোনাম, 29 এপ্রিল থেকে চালু হতে পারে গণপরিবহনও। প্রধানমন্ত্রীর কাছে হুইপ পুত্রসহ সব দোষীর বিচার দাবি ব্যাংকার মোর্শেদের স্ত্রীর, বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। অক্সিজেনের জন্য হাহাকার, অমৃতসরের হাসপাতালে মৃত্যু 5 জনের, দিল্লিতে আরও তীব্র সংকট, সংবাদ প্রতিদিন। করোনার ঢেউ কতটা ভয়ানক হতে পারে তার জ্বলন্ত উদাহরণ ভারত, সতর্কবার্তা হু প্রধানের আজকাল। শেষ ভার্চুয়াল সভাতেও প্রতিশ্রুতিতে ভাসিয়ে দিলেন নরেন্দ্র মোদী কলম। বেড ও অক্সিজেনের অভাবে রাজ্যে একদিনে 7 রোগীর মৃত্যু, দৈনিক গণশক্তি। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, টাকা নেয়ার পর টিকা আটকানোর অধিকার সেরামের নাই, একথা বলেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের MD নাজমুল হাসান পাপন। সেরাম জুলাই আগস্টের আগে আর করোনার টিকা দিতে পারবে না বলে জানিয়েছে, তার জবাবে তিনি একথা বলেছেন। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। ভারতের সেরাম ইনস্টিটিউট বাংলাদেশকে আপাতত আর টিকা দিতে পারবে না বলে যে ঘোষণা দিয়েছে তার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের টিকা আমদানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের MD নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন যে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ আমরা টিকার জন্য অ্যাডভান্স মানি দিয়েছি, অর্থাৎ অগ্রিম টাকা দিয়া, অর্থাৎ টিকার জন্য যে দাম সেই দাম আগেই বাংলাদেশ পরিশোধ করে দিয়েছে, এখন ভারত টিকা দিতে বাধ্য। এটি একটা চুক্তির আওতায় হয়েছে, সেই চুক্তি এখন ভারত কোনো মতেই লঙ্ঘন করতে পারে না, এটি নাজমুল হাসান পাপনের দাবি। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নাজমুল হাসান পাপনের এই দাবি সঠিক এবং যৌক্তিক। নাজমুল হাসান পাপন এই সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন সাংবাদিকদের কাছে, তাতে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেটি হচ্ছে এই যে ভারতের সাথে বন্ধুত্বের যে ব্যাপারটা, সেটা আসলে পুনর্মূল্যায়ন করার সময় এসেছে। তিনি যা বলতে চেয়েছেন তার অর্থ হচ্ছে এই যে আমরা ভারতের বন্ধুত্বের ব্যাপারে আমরা পাগল, ভারত যা বলে আমরা অনেকটা তাই শুনতে বাধ্য বা তাই শুনি বন্ধুত্বের নিদর্শন হিসেবে। কিন্তু নাজমুল হাসান পাপন যে কথা বলেছেন সেটি বিশেষভাবে পর্যালোচনার দাবি রাখে এবং গুরুত্বপূর্ণ মনে করি। পর্যালোচনার দাবি রাখে এই কারণে বলছি যে এই কথার মানে কি, অর্থাৎ তিনি তো সরকারের একজন উচ্চ পর্যায়ের লোক, তিনি যখন এই ধরনের কথা বলছেন যে ভারতের সাথে বন্ধুত্বের বিষয়টি পুনর্মূল্যায়ন করা দরকার বা পর্যালোচনা করা দরকার, অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের যে বন্ধুত্ব তা খানিকটাই একতরফা, এই একতরফা বন্ধুত্ব আসলে খুব ইতিবাচকভাবে এগিয়ে যেতে পারে না, কারণ একতরফা কোনো কিছু হয় না। ভারতকে বাংলাদেশ যেভাবে বন্ধুত্বের তালিকায় ফেলে বা বন্ধুত্বের কাতারে ফেলে দেখে, ভারত বাংলাদেশকে কতটা সেই কাতারে দেখে তা নিয়ে কিন্তু নানা রকমের আলোচনা সমালোচনা, বিভিন্ন রকমের বিশ্লেষণ রয়েছে।
ইসরায়েলের দিমোনা পরমাণু স্থাপনার কাছে সিরিয়া থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ঘটনার পর অনেক রাজনৈতিক ও সামরিক বিশ্লেষক বলছেন এর মাধ্যমে ইসরায়েলকে মূলত একটি বার্তা দেওয়া হয়েছে, আর তা হলো মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য আর ইসরায়েলের পক্ষে থাকছে না। আপনি কি বলবেন?
জি, গত বৃহস্পতিবার ইহুদিবাদ ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে সিরিয়া থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তাদের গোপন দিমোনা পরমাণু স্থাপনার কাছে গিয়ে পড়েছে, এটি নিয়ে তারা খানিকটা উদ্বিগ্ন। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্স বলেছেন যে আমরা এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছে, অকপটে স্বীকার করেছে। বিশ্লেষকরাও একই কথা বলছেন যে এই ক্ষেপণাস্ত্র সিরিয়া থেকে যাক আর যেখান থেকেই যাক, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের কথিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এই আয়রন ডোম নিয়ে কিন্তু ইসরায়েলের অনেক অহংকার গর্ব ছিল, একটা দম্ভ ছিল যে তাদের নিরাপত্তা ব্যবস্থা একদম সুরক্ষিত, এর ভেতরে আর কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু এই ক্ষেপণাস্ত্র আঘাত করার পরে একথা পরিষ্কার হয়েছে যে ইসরায়েলের এই আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে পারেনি, তার সাইরেন বাজেনি এবং ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারেনি। আমি ব্যক্তিগতভাবে যা বিশ্বাস করছি সেটি হচ্ছে এই যে এই ক্ষেপণাস্ত্র পরমাণু স্থাপনা লক্ষ্য করে আসলে ছোড়া হয়। এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এই উদ্দেশ্যে যে ইসরায়েলকে জানিয়ে দেয়া যে তোমাদের নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত নয়, তোমাদের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করা সম্ভব, এই মেসেজ দেয়া হয়েছে। সিরিয়া ছুড়ুক আর যেই ছুড়ুক এই ক্ষেপণাস্ত্র, তার থেকে এই মেসেজ তারা এটি পরিষ্কার করেই জানে যে ইসরায়েলের পরমাণু স্থাপনায় যদি ক্ষেপণাস্ত্র হামলা হয় তাহলে যে বিপর্যয় ঘটবে তার প্রভাব কিন্তু আশপাশের দেশ সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এসব জায়গায় পড়বে, এর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে। অতএব ওই পরমাণু স্থাপনায় হামলা চালানোর কোনো টার্গেট ছিল বলে আমার মনে হয় না, বরং ইসরায়েলকে এই মেসেজ দেয়া যে তোমার আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কতটা সুরক্ষিত তা পরীক্ষা করে নেওয়া হলো, তোমার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সুরক্ষিত নয়। এই ঘটনার মাধ্যমে এটি পরিষ্কার হয়ে যায় যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে সামরিক আধিপত্য ছিল সেই সামরিক আধিপত্য আর থাকছে না, আগামী দিনগুলো কিন্তু ইসরায়েলের পক্ষে থাকবে না। একইভাবে সৌদি আরব ভয়াবহ ব্যর্থতার পরিচয় দিয়েছে হুতিদের বিরুদ্ধে, কারণ সেখানে মার্কিন প্রযুক্তি বারবার মার খাচ্ছে, হুতিদের ড্রোন ঠেকাতে পারছে না, ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে একটা বিরাট পরিবর্তন আসছে তাতে কোনো সন্দেহ নেই।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। অক্সিজেনের জন্য হাহাকার, অমৃতসরের হাসপাতালে মৃত্যু পাঁচজনের, দিল্লিতে আরও তীব্র সংকট। দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে শ্বাস নেয়ার উপায় নেই, অক্সিজেনের সংকট, তাই মৃত্যুর আগের মুহূর্তে পর্যন্ত একটু শ্বাস নেয়ার চেষ্টাও বৃথা গেছে। করোনার দ্বিতীয় ধাক্কায় দেশে স্রেফ অক্সিজেনের অভাবে বহু মানুষের মৃত্যু ত্বরান্বিত করছে। অমৃতসরের হাসপাতালে অক্সিজেনের অভাবে পাঁচজন করোনা রোগের মৃত্যু হয়েছে বলে খবর দেওয়া হয়েছে। গত 48 ঘন্টা ধরে এই পরিস্থিতি সেখানকার। অক্সিজেনের অভাবে প্রাণবায়ু নিভে যাচ্ছে কত শত মানুষের। অক্সিজেনের অভাব সবচেয়ে প্রকট রাজধানী দিল্লিতে। এদিকে এনডিটিভির খবরে বলা হয়েছে দিল্লিতে একটি বাড়ি থেকে 48টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। যেখানে গোটা ভারত, বিশেষ করে রাজধানী দিল্লি যখন অক্সিজেনের জন্য হাঁসফাঁস করছে, তখন দিল্লিরই একটি বাড়ি থেকে পুলিশ 48টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার উদ্ধার করার বিষয়টি বিস্ময়কর। আর আজকালের খবরে বলা হয়েছে করোনার ঢেউ কতটা ভয়ানক হতে পারে তার জ্বলন্ত উদাহরণ। ভারত সতর্ক বার্তা দিলেন WHO প্রধান। তিনি বলেছেন বিশ্বে ক্রমাগত করোনার বাড়বাড়ন্ত শুধুমাত্র ভ্যাকসিনের অভাবের কারণেই। ভ্যাকসিনেশন পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, টেস্টিং হচ্ছে না, হচ্ছে না চিকিৎসাও। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই কটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।